नामश्रेष्ठं मनमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् ॐ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचंद्राय राधिका वै तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे अर्जुरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे अर्जुरे हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की प्रभुपाद की गौर प्रेमानंदे हरे कृष्ण। तो आज के ये पालपाड़ा निवासी श्रीजुक्त विप्लव पाल एवं शुक्लाल पाल महाशयर बासभवने तादेर पितृदेव ब्रजबासी पाल ईश्वर ब्रजबासी पालेर बात्सरिक अनुष्ठान आयोजन करा हयेछे। भगवान परमेश्वर कृष्णचंद्र राधा माधव एवं वैष्णववृंदेर सन्तुष्टि विधानेर जन्य ए उत्सव आज के दुई भाई आयोजन करेछेन जाते पितृदेवेर आत्ता कल्याण साधित है। तो परमेश्वर भगवान सन्तुष्टि विधान वैष्णव सेवार ए उत्सवे आज के उपस्थित समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन अपन उपस्थित जन्य हमें सर्वप्रथमे आंतर्जातीय कृष्ण भावनामृत संघ इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर पक्ष थेके सबाई के असंख्य धन्यवाद ज्ञापन करछि। तो भगवत कथा श्रवणेर प्रारंभे आमि आमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার এবং ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দিরের কো ডাইরেক্টর ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু তিনি তার পিতৃদেবের শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন, হরিদাস ঠাকুরকে আমন্ত্রণ করেছিলেন। অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্ব মন্ত্র আমরা উচ্চারণ করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত, এই পঞ্চতত্ত্ব মন্ত্রের মধ্যে অদ্বৈত ঠাকুরের নাম আছে, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তে অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু, বৈকুণ্ঠে সদাশিব, তার থেকে এই জগতে শিবের আবির্ভাব। এবং যে বৈকুণ্ঠে মহাবিষ্ণু হচ্ছেন এই অদ্বৈত আচার্য। তো অদ্বৈত আচার্য সাধারণ ব্যক্তি নন। তো অদ্বৈত আচার্য তিনি ব্রাহ্মণ কুলে অবতরণ করলেন শান্তিপুরে, যদিও তিনি বাংলাদেশে আবির্ভূত হয়েছেন, শান্তিপুরে শ্রীপাঠ করেছেন। এখানে এসে গঙ্গার ধারে গৌরাঙ্গ মহাপ্রভুকে অবতরণ করালেন, কৃষ্ণকে গৌর রূপে আনলেন, এই জন্য গৌর আনা ঠাকুর। নাড়ার হুঙ্কারে এবে আইলা, সে নাড়া হচ্ছেন অদ্বৈত আচার্য, যিনি গোলক বৃন্দাবনে ভগবানের সিংহাসনকে নাড়িয়ে দিলেন যে এই জগতে আসতে হবে, আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য অদ্বৈত আচার্যের করুণা। স্বয়ং ভগবান না এলে বদ্ধজীব উদ্ধার পাবে না, তো সেজন্য অদ্বৈত আচার্য কত করুণা করে আমাদের জন্য তিনি গৌরাঙ্গকে অবতরণ করালেন। এই গৌরাঙ্গ স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণকে ডেকে আনলেন এবং গৌর রূপে অবতরণ করে কৃষ্ণ প্রেম দান করেছেন মহাপ্রভু। তো সেই অদ্বৈত আচার্য ঠাকুর তিনি তার পিতৃদেবের শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন, সেখানে হরিদাস ঠাকুর যিনি যবন কুলে আবির্ভূত হয়েছিলেন। লোক শ্রাদ্ধ অনুষ্ঠান করে, বাৎসরিক অনুষ্ঠান করে, ব্রাহ্মণ বৈষ্ণবদের ডাকে, তাই না? আর অদ্বৈত আচার্য ব্রাহ্মণ হয়ে যবন কুলে জন্ম হয়েছে, হরিদাস ঠাকুরকে আমন্ত্রণ করছেন, বলছে কোটি ব্রাহ্মণ সেবা তোমাকে আমার পিতৃ শ্রাদ্ধতে ভোজন করলে হবে। তাহলে পিতৃ শ্রাদ্ধের উদ্দেশ্যে নয়, বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করছেন, হরিদাস ঠাকুরকে সন্তুষ্ট বিধান করতে চাইছেন, তাই হরিদাস ঠাকুরকে আমন্ত্রণ করলেন। কিন্তু শান্তিপুর ব্রাহ্মণেরা সব রেগে গেছিল, কেন রেগে গেল না? অদ্বৈত আচার্য প্রথম ভোজন করিয়েছেন হরিদাস ঠাকুরকে, গৃহস্থর কর্তব্য বৈষ্ণব সেবা, ভগবানের পিতিবিধান ভগবানের সেবা, বৈষ্ণব সেবা মানে ভক্তরা ভগবানের সন্তুষ্টির জন্য সবকিছু করে, তাই সেখানে হরিদাস ঠাকুরকে আগে ভোজন করিয়েছেন প্রসাদ, সেজন্য স্থানীয় ব্রাহ্মণরা সব রেগে গেল, জাত ব্রাহ্মণ স্মার্ত ব্রাহ্মণরা রেগে গেল যে অদ্বৈত আচার্য তুমি একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে এরকম অবিচার করলে ব্রাহ্মণদের প্রতি, শান্তিপুর ব্রাহ্মণদের প্রতি। তো অদ্বৈত আচার্য জিজ্ঞাসা করলেন কি অবিচার, না এই যবন কুলে জন্ম হয়েছে হরিদাস তাকে আগে ভূজ্য পাত্র ভোজন দিলে মাড় হয়ে গেল সব, আমরা এখন আর খাবো না তোমার বাড়িতে। তাহলে দেখুন সজাত ব্রাহ্মণরা বললো আমরা তোমার বাড়িতে খাবো না চললাম, কিন্তু অদ্বৈত আচার্য বললেন যে ঠিক আছে তাহলে তোমরা আবার রন্ধন করো আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা যদি ভাবছো যে এটা মাড় হয়ে গেল তাহলে আবার আমি তোমাদের চাল ডাল হাঁড়ি কুড়ি সব দিচ্ছি, তোমরা রান্না করো প্রসাদ পাও। তখন অদ্বৈত আচার্য রান্নাঘরে সব চাল ডাল কাঠ তৈরি তরকারি তেল লবণ সব মশলাপাতি রেডি করে বললেন যান আপনারা রান্না করুন তারপরে গ্রহণ করুন, এটা যদি মাড় হয়ে গেছে। যেই রান্নাঘরে গিয়ে দেখছে যে আগুন নেই, সেখানে আরো রেগে গেছে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে আর এখানে আমাদের সাথে আরো উপহাস করছো পরিহাস করছো, রান্নার সব কিছু দিয়েছ আগুন কই, তার মানে আগুন না হলে রান্না হবে না। তো অদ্বৈত আচার্য হেসে বললেন আপনারা ব্রাহ্মণ বলে দাবি করেছেন, আপনারা তো ব্রাহ্মণ, তো ব্রাহ্মণের মুখেই তো আগুন থাকে আমি জানি, আপনারা আবার আগুন চাইছেন। বলে ঠিক আছে আসুন আমার সঙ্গে আগুন নেবেন। তো হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের বাড়িতে হরিনাম করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করছেন। অদ্বৈত আচার্য গিয়ে বললেন ঠাকুর আমার একটা ভিক্ষা দিতে হবে। কি ভিক্ষা? অগ্নি ভিক্ষা। তো হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করলেন কিভাবে অগ্নি নিবে? তখন একটা সোলার কাঠ ছিল। তো অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরের মুখে গিয়ে এরকম ধরলেন, আর অদ্বৈত হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে তখন সোলাটা জ্বলে উঠছে। হরিদাস ঠাকুর কি, অদ্বৈত আচার্য কি? তখন সব ব্রাহ্মণরা একদম হরিদাস ঠাকুরের পায়ে গিয়ে কান্না করতে করতে আমরা অপরাধী, তুমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণ হওয়ার যোগ্য নই, তেমনি একজন বৈষ্ণব সে অটোমেটিক্যালি ব্রাহ্মণ, বৈষ্ণব মুসলিম না খ্রিস্টান হিন্দু না আমেরিকান না পাকিস্তানি এসব বিচার হয় না, প্রত্যেকটা জীব মাত্রেই বৈষ্ণব, সেটা আমরা ভুলে গিয়ে আমরা অভিমান করছি দেহের পরিচয় দিচ্ছি, এটা আসল মুক্তি নয়। সেজন্য আসল মুক্তি ভাগবতে বলা হয়েছে মুক্তির হিত্বা অন্যথা রূপম, মুক্তির হিত্বা অন্যথা রূপম, সমস্ত রূপের পরিত্যাগ করো, এই যে দেহের যে রূপ রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান ধনী গরিব মহিলা পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই যে সব রূপের পরিচয় দিচ্ছ দেহ থেকে এসব ত্যাগ করো, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপে ন ব্যবস্থিতি, স্বরূপে অধিষ্ঠিত হতে হবে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবদ গীতায় কৃষ্ণ বলেন মমই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন, জীব হচ্ছে আমার নিত্য অংশ, এই জন্য জীবের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বলে কোনো ধর্ম নেই, যারা এটা প্রচার করছে তারা প্রতারণা করছে, তারা প্রতারক, হিন্দু বলে মুসলিম বলে খ্রিস্টান বলে যারা প্রচার করছে, কেন না জীব আত্মা ভগবানের বিভিন্ন অংশ, তাই আমরা ভগবানের সবাই বংশ, কিন্তু আমরা ভগবান থেকে বাদ দিয়েছি ভগবানের বংশ থেকে সরে গেছি বলে আমরা কষ্ট পাচ্ছি। যে সমস্ত জগতের মালিক তার পুত্র রূপে আমরা পরিচয় দিতে লজ্জা পাই, তার বংশ বলে পরিচয় দিতে লজ্জা পাই, ভগবানের নাম করতে লজ্জা পাই, বাবার নাম করতে লজ্জা পাই, তো এটাই দুর্ভাগ্য সমগ্র বিশ্বে। তাই সমগ্র বিশ্বে যুদ্ধ চলছে, এটার কারণ সমগ্র বিশ্বে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ। এই জন্যই চৈতন্য মহাপ্রভু তার শুদ্ধ ভক্ত হরিদাস ঠাকুরকে এই জগতে নিয়ে এলেন। হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মা, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা। কি সৃষ্টি করেন? হ্যাঁ, ব্রহ্মা কি সৃষ্টি করেছেন? দেহ, 84 লক্ষ প্রকার দেহের সৃষ্টি করেছেন। এই দেহগুলি কি করে চলবে সেগুলি ব্রহ্মা সৃষ্টি করতে পারে না। 84 লক্ষ প্রকার দেহ আছে, জলজা নবলক্ষানি, 9 লক্ষ প্রকার জলচর দেহ রয়েছে, 20 লক্ষ প্রকার গাছপালা লতা গুল্ম দেহ রয়েছে, কৃমিকীট 11 লক্ষ প্রকার আছে, পক্ষী শরীর 20 লক্ষ প্রকার আছে, আর পশু শরীর 30 লক্ষ প্রকার আছে, মানুষ শরীর 4 লক্ষ প্রকার আছে। এইভাবে 84 লক্ষ দেহ, মধ্যে আত্মার প্রবেশ। এই দেহগুলি ব্রহ্মা সৃষ্টি করেছেন, তাহলে উনি কত বড় বৈজ্ঞানিক। এখনকার বৈজ্ঞানিকরা কি তৈরি করেছে? ক্যামেরা করেছে। এগুলি কি দিয়ে তৈরি? মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এইসব দিয়ে তৈরি। যদি বৈজ্ঞানিককে বলা হয় আপনি মাটি তৈরি করতে পারেন, জল তৈরি করতে পারেন, বলে ওই হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে জল করে দিব, তা হাইড্রোজেনটা তৈরি করুন, অক্সিজেনটা তৈরি করুন, পারবেন না। তার বলে বৈজ্ঞানিকরা ভগবান। স্বরূপগঞ্জে একটা আসানসোলের একটা কলেজের ছাত্রী তার মামার বাড়িতে এসে তর্ক করছে সবার সাথে, বৈজ্ঞানিকরাই সব। তা আমি জিজ্ঞাসা করলাম কিভাবে সব? না, ওরা এই যে সব তৈরি করেছে। তুমি এই প্লেনটা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ, মোবাইলটা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ, ইতিপূর্বে অনেক কিছু অলৌকিক জিনিস রয়েছে জগতে, সেগুলি কে তৈরি করলো? সূর্য বৈজ্ঞানিকরা তৈরি করতে পারবে? চন্দ্র তৈরি করতে পারবে? এই সূর্য চন্দ্র না হলে কোন ফসল টসল ঔষধি গাছ কিছুই হবে না, জব টব কিছুই হবে না, জীবন ধারণ করতে পারবে না। মোবাইল তৈরি করে কি জীবন ধারণ করা যাবে? শাক সবজি এইসব না থাকলে তো জীবন ধারণ করা যাবে না। তো যেন মানুষ জানে না, অনেক অজ্ঞানতায় অন্ধকারে আমরা স্কুল কলেজের ডিগ্রি নিয়ে অহংকার করি। প্রভুপাদ বলেছেন বৈজ্ঞানিকরা হচ্ছে রাজমিস্ত্রির মতো। এখানে এই বাড়িটা হয়েছে পাক্কা বাড়ি, এটা কে তৈরি করেছে? রাজমিস্ত্রি করেছে। কিন্তু রাজমিস্ত্রি তৈরি করে বলে না এই বাড়িটা আমার, বলে কে? বলে এই ব্রজবাসী, ঈশ্বর ব্রজবাসী, তিনি তৈরি করেছেন। তিনি সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, বালু দিয়েছেন, জল দিয়েছেন, তার রাজমিস্ত্রি এই বাড়িটা তৈরি করেছে। তাই বৈজ্ঞানিকরা আছে রাজমিস্ত্রির মতো, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু এসব নিয়ে সব কিছু তৈরি করছে। সেজন্য ব্রহ্মা, এই মনুষ্য দেহ 4 লক্ষ প্রকার আছে, কৃমিকীটের শরীর 11 লক্ষ প্রকার আছে, সেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও অনেক সময় কিছু জার্মস আছে দেখতে পাবে না। তাহলে এমন শরীর ব্রহ্মা তৈরি করতে পেরেছেন, বৈজ্ঞানিকরা করতে পারবে ওইরকম ছোট শরীর? অণুবীক্ষণ যন্ত্রে যে শরীরটা দেখা যাচ্ছে ওটা বৈজ্ঞানিকরা তৈরি করতে পারবে? ওই শরীরটা পারবে না। তার মধ্যে আবার আত্মা আছে, সেও আবার বাচ্চা জন্মাচ্ছে, তাহলে কেমন ব্রহ্মা তৈরি করেছেন? ওই রকম আত্মা ভগবান প্রবেশ করাছেন, ব্রহ্মা প্রবেশ করাতে পারে না। ব্রহ্মা ওইরকম সুন্দর সূক্ষ্ম শরীর তৈরি করলেও সেটা ভগবানের কৃপায় তৈরি করেছেন, কিন্তু তার মধ্যে চলমান করানোর শক্তি ভগবান পাঠাচ্ছেন। অহং বীজব প্রদ পিতা, সেজন্য সমস্ত জগতের পিতা হচ্ছেন কে? কৃষ্ণ। এই জন্য বেদে বলা আছে জগতের পিতা কৃষ্ণ, সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাত কিরে জন্মে জন্মে তা। আমাদের দুঃখের কারণ এটা, পিতৃদ্রোহী। জগৎ পিতা কৃষ্ণকে আমরা মানি না, সেই জন্য পিতৃদ্রোহী আমরা। তো সেই জগৎ পিতা কৃষ্ণ তিনি সমস্ত বীজ প্রদান করেছেন। ভগবদ গীতায় বলা আছে, অহং বীজ প্রদ পিতা। আমরা কেউ পিতা হতে পারি না। আজকাল অনেকে বলছে আমি সন্তান উৎপন্ন করার দক্ষতা আছে না, আপনি বীজ প্রদান করতে পারেন না, ভগবানের শক্তি সেটা। ভগবান বলছেন আমার শক্তি। আপনি যদি শাক সবজি গ্রহণ না করবেন, নিজের শরীরে শক্তি হবে না। অনেকে তো ছেলে মেয়ে বা বিবাহ করেছে, পুত্র উৎপন্ন করতে পারে না, তাদের সেইরকম শক্তি রইল থাকছে তাও করতে পারে না। কেন? ভগবান যদি না পাঠাবেন কোনোদিন করতে পারবেন না। আবার শরীর বাড়বে, আত্মা ভিতরে প্রবেশ করলে মাতৃগর্ভে ভগবান সে আত্মাকে যখন প্রবেশ করাবেন তখন সেটা বাড়বে। আবার দেখা গেল প্রসব হলো, কান্না করলো, আত্মা চলে গেল, বাবা মা তাকে আর সন্তান বলে বলছে না আর আমার ছেলে, তখন ফেলে দিবে, রেখে দিবে না। তো সেজন্য সুপুত্র কে হবে? যে জগৎ পিতা কৃষ্ণকে উপলব্ধি করবে, তার সেবা করবে। তাই আজকে এখানে আমরা দেখছি শঙ্কু আর কি নাম কাগজটা কোথায় গেল, বিপ্লব, বিপ্লব আর কে, শুক্লাল, বিপ্লব আর শুক্লাল। হ্যাঁ, তার বাবা ব্রজবাসী পাল, হ্যাঁ, তিনি অপ্রকট হয়ে গেছেন, দেহত্যাগ করেছেন। তো বিপ্লব আর শুক্লাল সুপুত্র। কেন না? পিতার বার্ষিকী অনুষ্ঠানে বৈষ্ণব এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই বৈষ্ণব সেবার আয়োজন করেছে। উপলক্ষ্য কৃষ্ণ সন্তুষ্টি বিধান, বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান, পিতামাতা শ্রাদ্ধ উপলক্ষ্য নয়। এখানে যদি পিতামাতা শ্রাদ্ধ উপলক্ষ্য হতো তাহলে এখানে মাছ মাংস রান্না হতো, হ্যাঁ কি না? এখানে সব চা পান বিড়ি সিগারেটের ধোঁয়া উঠত, মদ গাঁজা এখানে চলতো সব, যদি পিতামাতার শ্রাদ্ধ উপলক্ষ্য হতো। এখানে উপলক্ষ্য কৃষ্ণ এবং ভক্তের সন্তুষ্টি বিধান, এই জন্য এখানে রান্না হচ্ছে কৃষ্ণের জন্য, ভোগ লাগবে, বৈষ্ণব সেবা হবে। বৈষ্ণব সেবা মানেই, বৈষ্ণব সেবা মানে বিষ্ণু সেবা। কেন না? বৈষ্ণবেরা আসলেই তারা চাল ডাল নিয়ে বলবে কৃষ্ণকে ভোগ লাগাও, নিজে খেয়ে নিবে না টপটাপ, এই জন্য বৈষ্ণব সেবা করতে বলা হয়। কিন্তু আজকাল অনেকে নিজের জন্য রান্না করে খাবে, ওটা বৈষ্ণব সেবা নয়। যে প্রকৃত বৈষ্ণব সে জানে এই শাক সবজিতে হত্যা পাপ, চুরি করা, এটা ভগবানের আদেশে এটাকে রন্ধন করে ভোগ লাগাতে হবে, ভগবানকে জানাতে হবে প্রভু আপনার, আর ওই গাছপালা শাক সবজির যজ্ঞ হওয়ার ফলে তারাও মুক্ত হবে, সেই শাক সবজিও আত্মা তাদেরও কল্যাণ হবে, তারা তাড়াতাড়ি মনুষ্য দেহ ভক্ত ঘরে জন্ম হয়ে ভগবানের আরাধনা করে ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ আজকে বিপ্লব আর শুক্লাল করে দিচ্ছেন। যে শাক সবজি যদি এমনি এনে কাটা হতো, নিজের জিহ্বা লালসা হতো, সেটা কাম, কাম মানে আত্ম ইন্দ্রিয় প্রীতি, নিজের জিহ্বার লালসা, আত্মীয় স্বজনের জিহ্বার লালসা, যদি শাক সবজিও হয় নিরামিষও হয় সেটাও পাপ, সেটাও চুরি করা, সেটাকে বলে কাম, কাম অন্ধতম। কবিরাজ গোস্বামী বলছেন কাম নরকে নিয়ে যাবে, কিন্তু প্রেম নির্মল ভাস্কর। প্রেম হচ্ছে কি? ভগবানের সন্তুষ্টি বিধান। ভগবান হচ্ছেন কৃষ্ণ, তার সন্তুষ্টি বিধান। তার সন্তুষ্টি কি করে হবে? তিনি বলেছেন রান্না করো এ শাক সবজি, পত্রং পুষ্পম ফলম ত্বয়ম জমে ভক্তিয়া প্রয়োচ্ছতি তদ অহম অস্নামী ভক্ত পহৃতম, আমি সেটি গ্রহণ করব। তাই সে প্রসাদ খেতে হবে। অনেক আছে প্রসাদ খায় না, অসম্মান করে, প্রসাদ গ্রহণ করে না। অনেক অপসম্প্রদায় আছে, আমি আজ থেকে প্রায় 40 বছর আগে মনে হয় করিমপুর দিকে গিয়েছিলাম। করিমপুর ওইদিকে আউল বাউল নেড়া নেড়ি কর্তা ভজা জাত গুসাই এরকম অনেক অপসম্প্রদায় আছে, 13টা অপসম্প্রদায়। মহাপ্রভু বলছেন এই 13 অপসম্প্রদায় সঙ্গ নাহি করি, তাদের সঙ্গ করো না, তাদের কাছে যাবে না। অনেক আপনাকে শাস্ত্রের কথা বলবে কিন্তু আচরণ করবে না, সেবা দাসী নিয়ে ঘুরবে, আজে বাজে লোকদের সাথে অনেক প্রসাদ দিলে খাবে না, বলবে না আমরা প্রসাদ খাই না। এই শান্তিপুর, শান্তিপুরে অনেকে ছিল, আমি যখন যেতাম সব ভয়ে সব লুকিয়ে পড়ত, প্রথমে তর্ক করেছিল এসে, আমরা ইস্কন সাধুদেরকে একদম বই টই নিয়ে তর্ক করছে, তারপরে থেকে যখনই যাই ওরা দেখে ও ইস্কন সাধু আছে তখন এদিকে লুকিয়ে পালাবে। ওই এলাকায় এখন অনেক সব অপসম্প্রদায়ের লোকেরা বুঝতে পেরে সবাই এখন দীক্ষা নিচ্ছে, সদ্গুরু গ্রহণ করতে হয়। শিব বলছেন মহাজন, শিব মহাজন, শিব বলছেন গুরবু বহব সন্তি শিষ্য বিতাপহারকা, শিষ্যের টাকা পয়সা অপহরণকারী বহু গুরু পাওয়া যাবে, বলে আমার পাওনা দাও, গুরু এরকম গিয়ে শিষ্য থেকে দাবি করে। সেজন্য শিবজি মহাজন, মনুষ্য জীবন মাত্রেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, মহাজন যেন গতস পন্থা, কোন পথ অবলম্বন করা উচিত, অনেক পথ আছে না, মহাজন যেন গতস পন্থা। তো মহাজন কারা? স্বয়ম্ভু ব্রহ্মা, শম্ভু মহাদেব, স্বয়ম্ভু শম্ভু নারদ মুনি, কপিল দেব, জনক রাজা, ভীষ্মদেব, এসব হচ্ছে মহাজন, যমরাজ নিজে, বলি মহারাজ, চতুর কুমার, এরা হচ্ছে মহাজন। তো সেজন্য মহাজনেরা যা বলবে সেটা গ্রহণ করত। সেজন্য শিবজি পার্বতীকে বলছেন, পার্বতী দেখো দুর্লভ হচ্ছে সদ্গুরু, শিষ্যের সন্তাপকে মুক্ত করতে পারে, সন্তাপ মানে দুঃখ, কি দুঃখ, বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, বারম্বার আমরা জন্ম মৃত্যু চক্রে ঘুরছি, এটা হচ্ছে আসল দুঃখ জীবনে, ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন। আর শিবজি সেটাই বললেন, সদ্গুরুর কাজ শিষ্যের সন্তাপ অপহারকা, শিষ্যের দুঃখকে অপহরণ করে নেবে, কিভাবে না দিব্য জ্ঞানের মাধ্যমে, সেই দিব্য জ্ঞানটা কি না, কৃষ্ণ আমার নিত্য প্রভু, কৃষ্ণ সেবা করা আমার নিত্য পরম কর্তব্য, তিনি সেবনীয় পূজনীয়, এটা জানা, কিভাবে না গুরুদেব মন্ত্র মাধ্যমে হৃদয়কে পবিত্র করে দেন, প্রথমে হরিনাম, ভগবান থেকে অভিন্ন কৃষ্ণকে দান করেন, বলেন হরিনাম করো, এই জন্য হরিনাম প্রথমে দেন গুরুদেব, সংকল্প করান যে হরিনাম গ্রহণ করো, প্রথমে অভ্যাস করে তারপরে গুরুদেব প্রদান করেন হরে কৃষ্ণ মন্ত্র, কলিযুগের যুগধর্ম। আর ভক্তির 64 অঙ্গের মধ্যে সর্বোত্তম অঙ্গ নাম সংকীর্তন, এই নাম মধ্যে প্রেম আছে, সেটা অনেকে জানে না, বলে নাম কেন করছো, নাম তো বাহ্যিক, এরকম অনেক আউল বাউল লোকেরা বলে, কিন্তু নাম বাহ্যিক সেটা ভগবানের কাছে, জীবের ক্ষেত্রে নাম হচ্ছে মুখ্য, সর্বোত্তম, ষড় গোস্বামী রূপ গোস্বামী অন্যতম ভক্তির স্বামী তো সিন্ধু গ্রন্থে জানালেন যে 5 প্রকার অঙ্গ রয়েছে শ্রেষ্ঠ, কি সেই 5 প্রকার অঙ্গ কে জানে, ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ, ধামবাস, শ্রদ্ধায় মূর্তির সেবন, আর নাম সংকীর্তন, এই হচ্ছে 5টা মুখ্য, তার মধ্যে সর্বোত্তম নাম সংকীর্তন। সে নাম কি, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, নিরপরাধে যখন কেউ এই হরিনাম উচ্চারণ করবেন তার মধ্যে প্রেম ভক্তি লাভ হবে, কিন্তু প্রথমে প্রেম পাওয়া যায় না, অনেকভাবে ছেলে মেয়ে বিয়ে করলে বা স্বামী স্ত্রী সন্তান উৎপন্ন করলেই প্রেম হয়ে গেল, না ওটা প্রেম না, ওটা কাম, ওটা প্রেম নয়, কৃষ্ণ ভক্ত সন্তানটাই ভগবান বলছেন সেটা আমি, কৃষ্ণ ভক্ত সন্তান বিবাহ করে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা তারা করবে, কিন্তু সেটা কৃষ্ণের উদ্দেশ্যে করতে হবে, স্বামী স্ত্রী ইন্দ্রিয় সুখের জন্য নয়, পুত্র সন্তান উৎপন্ন করবে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। সেজন্য কৃষ্ণ গীতায় বলেন কামস্মি, আমি সেই কাম। তো সেজন্য যে ছেলে মেয়ে বিবাহ হবে তারা যেন কৃষ্ণ সন্তান কামনা করে, সেজন্য প্রকৃত পিতা তখন হবে, সেজন্য পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, এই জন্য বলা হয়েছে পুত নামক নরক আছে, পিতা মাতাকে পুত নামক নরক থেকে মুক্ত করবে সন্তান। মদখুর সন্তান করবে না, রাজনৈতিক সন্তান করবে না, যারা জিন্দাবাদ করবে, খুন খামানি করবে, মদ খাবে, অবৈধ সঙ্গ করবে, ওই সন্তান যারা উৎপন্ন করে তারা কোনোদিন পিতা মাতাকে পুত নামক নরক থেকে মুক্ত করাতে পারে না। তার মানে নয় সবাই মঠে যাবে, সন্ন্যাস হবে, ব্রহ্মচারী থাকবে না, গৃহেতেও থাকবে। আমাদের অনেক যে গৃহস্থ ভক্ত এখানে এসছে, তাদের সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু তারা বৈদিক নীতি অনুসারে বিবাহ করে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। বিবাহ একটা সংস্কার, সংস্কার মানে পবিত্র হওয়া, যাতে অবৈধভাবে না মেলামেশা করে ছেলেমেয়েরা, সেটা পাপ হয়ে যায়, সেটা অধর্ম হয়ে যায়। কিন্তু বিবাহ সংস্কার একটা লাইসেন্স দেয় যে তুমি সংযত ইন্দ্রিয় জীবন যাপন করবে, কি করে না, যখন কৃষ্ণকে কেন্দ্রতে রাখবে, কৃষ্ণ প্রসাদ খাবে, কৃষ্ণ নাম করবে, তাহলে তোমার মন স্থির হবে, তাহলে তুমি যে স্বামী স্ত্রী কৃষ্ণ সন্তান লাভ করতে পারবে, মন চঞ্চল থাকবে না। যদি মন চঞ্চল থাকে তাহলে আজে বাজে সন্তান আসবে, যখন তখন ইচ্ছা হলে ইন্দ্রিয় তখন আজে বাজে সন্তান আসবে। যেমন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দিতি চাইছে সন্ধ্যাবেলা গর্ভ সঞ্চার, কশ্য মুনির কাছে গিয়ে বলছে আমার অন্যান্য যে সপ্তিনী কাছে অনেক সন্তান আছে, তা আমার সন্তান চাই, এখনই চাই। সংযত ইন্দ্রিয় না হলে যখন তখন ইচ্ছা হবে, তাহলে তখন কি হবে, অসুর আসবে। ওই যারা আজকে আসুরিক ভাবে পুত্রকন্যারা বাবা মাকে খুন করছে, অন্যান্য লোকদের খুন করছে, মদ খাচ্ছে, আজে বাজে কাজ করছে, সেজন্য পুত্র কখন আসে জানেই না। তো সেজন্য পিতামাতাকে সঠিক গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করতে হবে। মূর্খ হলে হরিনাম করবে, হরিনামে সমস্ত শাস্ত্র আছে, সেখানে জ্ঞান এসে যাবে, চেতনা মার্জিত হয়ে যাবে। এইরকমই সে মূর্খ গীতা ভাগবত পড়তে পারে না, নাই পড়ুক, কিন্তু যদি হরিনাম শুদ্ধভাবে করে সমস্ত জ্ঞান তার মধ্যে প্রকাশ হবে। কেন, হরিনাম কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই, আর এই শাস্ত্র স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান, তাই শুদ্ধভাবে যদি হরিনাম করে তার মধ্যে সমস্ত শাস্ত্রের অর্থ স্বাভাবিকভাবে প্রকাশ হবে। আমাদের গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ছিলেন মূর্খ, ওরাও জানতেন না, কিন্তু উনি যখন হরি কথা বলতেন, গীতা ভাগবত মহাভারত রামায়ণ অনর্গল খালি বলতেই থাকেন, আর তার থেকে দীক্ষা নিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি উচ্চ শিক্ষিত ছিলেন। তিনি যখন দীক্ষা নিতে যান যে আমায় দীক্ষা দিন, বলছে দেখো ওই রকম উচ্চ শিক্ষিত পণ্ডিতকে ভক্তি লাভ করা যায় না, পণ্ডিতের দ্বারা উচ্চ শিক্ষার দ্বারা ভগবত ভক্তি লাভ করা যায় না। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্রিটিশের সময় এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের পুত্র ছিলেন, কিন্তু উনিও অনর ছিলেন। দেখুন রামানুজাচার্য 18 বার তার গুরু থেকে দীক্ষা নিতে গিয়ে প্রত্যাখ্যাত হলেও তিনি ছাড়েননি, সেই গুরু থেকে দীক্ষা নিয়েছিলেন, যেমন উনি ছাড়েননি, আমিও তোমার থেকে দীক্ষা ছাড়া বন্ধ করব না, অবশ্যই তোমার থেকে দীক্ষা চাই। তুমি সেই কপট শিরোমণি কৃষ্ণের ভক্ত না, তাই তুমি আমায় বঞ্চনা করতে চেষ্টা করছো, আমায় বঞ্চনা করলেও আমি তোমায় ছাড়বো না, আর যদি আমার দীক্ষা তুমি না দাও তাহলে আমি আত্মহত্যা করব, দেহত্যাগ করব, তোমার থেকে আমি দীক্ষা নিব। মানে সদ্গুরু মূর্খ না ব্রাহ্মণ এইসব বিচার্য নয়, সদ্গুরু যিনি কৃষ্ণ তত্ত্ববেতা তিনি সদ্গুরু, সে ব্রাহ্মণ কোলে আসছে না, মুচির ঘরে এসছে না, খ্রিস্টান না মুসলিম, আমেরিকায় না পাকিস্তানে এসেছে, এইসব আমরা ভারতীয়রা বাঙালি উড়িয়ারা বিচার করে, উড়িষাতে বেশি চামড়া বিচার করে। হ্যাঁ, একবার 89-এ যখন রাশিয়া প্রচার মুক্ত হয়ে গেল, রাশিয়া উন্মুক্ত হয়ে গেল প্রচার ইস্কনের দ্বারা, আগে তো ভক্তদের জেলে ঢুকাতো, কত শাস্তি দিয়েছে রাশিয়া সরকার, মারাও গিয়েছে জেলের মধ্যে অনেক ভক্ত, হরিনাম করতে পারবে না, এরকম আসুরিক সভ্যতা রাশিয়া সরকার ছিল। কিন্তু ইস্কনের প্রচারের ফলে যখন রাশিয়া উন্মুক্ত হলো প্রচার করার, সেখান থেকে অনেক ভক্ত এসেছিল, ফার্স্ট 59 59 জন ভক্ত এসেছিল কালকাটায়। তখন এয়ারপোর্টে নেমে সষ্টাঙ্গে প্রণাম করছে, ভারতবর্ষ মাটি বাংলা, বাংলা ভূমি প্রভুপাদ জন্মগ্রহণ করেছেন, নদিয়ায় কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ রূপে এসেছেন, এই ভেবে রাশিয়ার লোকেরা একদম দণ্ডবত প্রণাম। আর কি আনন্দ যে আমরা মহাপ্রভুর দেশে এসে গেলাম, প্রভুপাদের দেশে এসে গেলাম। আর সেখানে ভক্তরা এসেছিল, তারপরে সেখানে রথযাত্রার সময়কালীন রাশিয়ার কাউন্সিলার রথ টেনেছিল, তো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, না মুখ্যমন্ত্রী ছিল কিনা জানি না, 89 মুখ্যমন্ত্রী ছিল না, অন্য কেউ ছিল, জ্যোতিবাবু ছিলেন, জ্যোতি বসুবাবু। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তখন কিছু একটা ছিলেন, পুলিশ মন্ত্রী টন্ত্রী, তো উনি মন্তব্য করলেন খারাপ ইস্কন সম্বন্ধে, ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, উনিও পেপারে লিখতে লাগলেন। আর জ্যোতি বুদ্ধদেব ভট্টাচার্য, উনি তো ব্রাহ্মণ কুলে জন্ম, তো উনি লিখছেন, জয়প্রতাপ মহারাজ তুমি তো খ্রিস্টান কুলে জন্ম হয়েছ, তুমি এইসব কি বুঝবে এই ধর্ম সম্বন্ধে। তো জয়প্রতাপ মহারাজ লিখলেন, বুদ্ধদেব বাবু আপনি চামড়ার বিচার করছেন, চামড়া তো সাধারণত মুচিরা বিচার করে, কোনটা জুতু হবে, কোনটা মৃদঙ্গ হবে, কোনটা কি হবে, তা আপনি একটা মুচির মতো বিচার করতে চেষ্টা করেছেন। তারপরে বুদ্ধদেব বাবু আর কোনো প্রতিউত্তর দেননি। তো জয়প্রদা মহারাজকে এরকম বলছেন, তুমি খ্রিস্টান কুলে জন্ম হয়েছ, ভগবত ভক্ততে খ্রিস্টান না মুসলিম এ দেহের পরিচয়, আত্মার হচ্ছে ভগবানের বংশ সবাই, ব্রাহ্মণটাও এই দেহের পরিচয়, কিন্তু ব্রাহ্মণ বন্ধু আমরা আজকে, ব্রাহ্মণদের বন্ধু, প্রকৃত ব্রাহ্মণ নয় বর্তমান সমাজ, কেন মদ খায় গাঁজা খায় সুচিতা নেই, সেজন্য তারা ব্রাহ্মণ নয়, তারা দ্বিজ বন্ধু, প্রকৃত ব্রাহ্মণের বন্ধু হতে পারে কিন্তু সে প্রকৃত ব্রাহ্মণ নয়। সেই জন্য অদ্বৈত আচার্য তিনি দেখিয়ে দিলেন হরিদাস ঠাকুর যে আসল ব্রাহ্মণেরও শ্রেষ্ঠ, এই জন্য বললেন কোটি ব্রাহ্মণ ভোজন হবে তোমায় ভোজন করালে, তাই আমন্ত্রণ করেছিলেন। তার মানে হরিদাস ঠাকুর যবনকুলে জন্ম হলেও তিনি শুদ্ধ ভক্ত, মহাপ্রভুর প্রিয় ভক্ত, নামাচার্য, নামের আচার্য, তার চরণে নিন্দা করা মানে অপরাধ, সেজন্য বৈষ্ণব অপরাধ, প্রথম নাম অপরাধ হয়ে যায়। বৈষ্ণব নিন্দা করা প্রথম অপরাধ, যে ওই কুলে জন্ম হয়েছে ও কি বৈষ্ণব হলো? আপনারা জানেন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একটা গল্প বলতেন, একটা গ্রামে ধনী ঘরের একটা ছেলে জন্ম হয়েছে, ছেলেরা জন্ম হলে কি নেকেট হয়ে জন্ম হয় কি না, নেকেট হয়ে জন্ম হয়েছে, তো সেই ছেলেটার নাম বাবা মা রেখেছে পঞ্চানন, কি নাম রেখেছে পঞ্চানন, কিন্তু এই গ্রামে ওই বাড়ির সবাইয়ের প্রতি হিংসা ছিল, তো এই পঞ্চানন গরমকালে যখন একটু বড় হয়ে গেলেও বাচ্চা নেকেট থাকে, গরমকালে বাচ্চাদের নেকেট রেখেছে, কিন্তু সে একটু পড়াশোনা করে মাধ্যমিকে একদম সারা মানে দেশের মধ্যে এক নম্বর হয়ে গেছে। তখন গ্রামের লোকেরা বলছে ওই ন্যাংটো পেছো, ন্যাংটো পেছো আবার এক নম্বর দেশের মধ্যে, তার মানে কিভাবে পরিহাস মানে হিংসা দেহাত্ম বুদ্ধি, ন্যাংটো পেছো সে বাচ্চা কালে ন্যাংটো ছিল, সে এখন বড় পাশ হয়ে গিয়ে এত বড় পাশ করছে সে তখনও কি ন্যাংটো, তার মানে এটা হলো অপরাধমূলক কার্যক্রম, এটা হিংসাত্মক কথাবার্তা। যেমন আজকাল আমাদের মন্ত্রিমণ্ডলে রাজনৈতিক সব দলের লোকেরা পরস্পর প্রতি হিংসা করে, ও ভক্ত মানে ও কি মন্দির করে ফেললো, মানে কত রকম কিছু আজে বাজে কথা বলা হয় পরস্পর মধ্যে হিংসা, সেই জন্য তাদের দিব্য জ্ঞান কোনোদিন প্রকাশিত হয় না, জন্ম মৃত্যু চক্র থেকে তারা মুক্ত হতে পারে না। ভগবদ্গীতায় নবম অধ্যায়ে প্রথম শ্লোকে ভগবান বলছেন, ইদং তুতে প্রবক্ষ্যামি গুজ্যতমম অনুসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মুক্ষসে অশুভাত। হে অর্জুন, তুমি অসূয়া রহিত, তোমার মধ্যে কোনো হিংসা নেই অপরের প্রতি, তাই তোমাকে আমি জ্ঞান বিজ্ঞানের কথা বলবো, যার ফলে তুমি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবে। যদি কেউ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে চায় তাহলে তার অন্যের প্রতি হিংসা থাকা উচিত না। অর্জুনকে কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, তাহলে যুদ্ধটা তো হিংসা, অর্জুনের নাম সারা দুনিয়ায় যুদ্ধা, ধনুর্ধারী যুদ্ধা, বলছে তুমি জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হবে। এটা ভগবানের নির্দেশে যুদ্ধ, সেটা হিংসা নয়। যেমন সরকারের নির্দেশে মিলিটারি ফোর্স গিয়ে অন্য দেশে হত্যা করে দিচ্ছে, কিন্তু সেই মিলিটারি লোক এসে বাড়িতে কাউকে হত্যা করলে তার ফাঁসি হয়ে যাবে, হয়ে যাবে না? একই হত্যা ফাঁসি হয়ে যাবে। ঠিক সেরকম ভগবানের নির্দেশ করলেন অর্জুন এই সবাইকে মেরে ফেলো, তোমার দাদু হলেও মেরে দাও। ও অধর্ম সভায়াম, যে ধর্মসভা নয় যেটা সেখানে ছিল, যে সভাতে তোমাদের কুরুবংশ যে সভার দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল সেখানে ভীষ্মদেব ছিল, দ্রোণাচার্য ছিল, অতএব ওটা অধর্ম সভা, অতএব এখানে তোমার দাদুরা ছিল, অতএব যুদ্ধে তাকে মেরে ফেলো, মেরে ফেলো। ভগবানের রায়, গুরু কে মেরে দাও, কেন অধর্মতে রয়েছে? তে গুরু হলেও অধার্মিক হলে তাকে মেরে দাও, এটা ভগবানের শিক্ষা। সেজন্য আমাদের প্রকৃত পিতা তিনি, যিনি কৃষ্ণ ভক্তি দান করবেন। আজকাল তো পিতা মাতা কৃষ্ণ ভক্তি গ্রহণ করেই না, আর যদি ছেলে করে বাবা মা বাধা দেয়, বাধা দেয়, জোর করে তাকে মাছ মাংস খাওয়ায়। এটা কত, স্বামী স্ত্রী প্রসাদ খেতে চায় তাকে জোর করে মাছ মাংস খাওয়াতে চায়। তো এটা প্রকৃত স্বামী সে নয়। ভাগবতে পঞ্চম স্কন্ধে ঋষভদেব, তিনি ভগবানের সত্তাবেশ অবতার, তিনি জানালেন, হ্যাঁ খুব সুন্দর কথা বললেন, গুরু ন সস্যা, সে গুরু গুরু নয়, পিতা ন সস্যা, সে পিতা পিতা নয়, জননী ন সস্যা, সে মাতা মাতা নয়, দৈবং ন মুচেত, সে দেবতা দেবতা নয়, সেই স্বজন স্বজন নয়, না মুচায়েত সমুপেত মৃত্যুম, জন্ম মৃত্যু চক্র থেকে যে মুক্ত করতে পারে না, সেই গুরু গুরু নয়, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, তাদের সন্তান উৎপন্নে যত্নবান হওয়া উচিত নয়, সেই মায়ের গর্ভধারণ করা উচিত নয়, সেই গুরু হওয়া উচিত নয়। তাই জন্য শুক্রাচার্য অসুরদের গুরু ছিল, বলি মহারাজ ত্যাগ করে দিলেন, তোমার মতো গুরু লাগবে না। গুরু ত্যাগ তখনই যে অসৎ হয়, ভগবানের সেবাতে বাধা দেয়, ভগবানের প্রসাদ খাওয়াতে বাধা দেয়, ভগবানের নাম করতে বাধা দেয়, ভগবত গীতা শ্রবণ কীর্তনে বাধা দেয়, সে বাবা মা, সে বাবা মা নয়, সে গুরু গুরু নয়, সেই স্বজন আত্মীয় নয়। রাবণ বিভীষণের দাদা ছিল, তাই বিভীষণ ত্যাগ করে দিল রাবণকে। খটাঙ্গ মহারাজ দেবতাদেরকে ত্যাগ করে দিলেন, তোমাদের মতো দেবতাদের সাথে আমি থাকতে চাই না। খটাঙ্গ মহারাজ দেবতাদেরও ত্যাগ করে দিলেন, আমরা যে দেবতাদের পূজা করি, কেন না? কৃষ্ণ ভক্তি দেয় না। দেবতারা খটাঙ্গ মহারাজকে বলছে, খটাঙ্গ মহারাজ আপনি যুদ্ধে আমাদেরকে স্বর্গরাজ্য ফিরে দিলেন, অর্ধেক আপনি স্বর্গরাজ্য নিয়ে নিন। খটাঙ্গ মহারাজ হাসছেন যে তোমরা এই স্বর্গরাজ্যকে অসুরদের দ্বারা পরাজিত হারিয়েছিলে না, অসুরেরা নিয়ে নিয়েছিল, এখন আমি যুদ্ধে তোমাদেরকে ফেরত দিলাম, তোমরা বলছো অর্ধেক, আবার তো অসুরেরা নিয়ে নিবে। তো এই অনিত্য রাজ্য তোমরা আমাকে দিয়ে মোহগ্রস্ত করতে চাইছ? তার মানে আমাদের বাবা মা টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, সুন্দরী বউ দিয়ে আসক্ত করে রাখতে চাইবে, কিন্তু সেখানেও খারাপ। রঘুনাথ দাস গোস্বামী তার বাবা জোর করে সুন্দরী স্ত্রী, অপ্সরার মতো সুন্দরী স্ত্রীকে বিয়ে করিয়ে দিয়েছে, ইন্দ্রের মতো ঐশ্বর্য রয়েছে, কিন্তু গৌরাঙ্গের চরণে মন মজে গেছে। হরিদাস ঠাকুরের কৃপায়, হরিদাস ঠাকুরের কৃপায় রঘুনাথ দাস 500 বছর আগে জমিদার, কত 12 লক্ষ মুদ্রা স্বর্ণ মুদ্রা কর দিত সরকারকে, তাহলে কত ইনকাম ছিল। ওইরকম ধনী ঘরের ছেলে, সে মহাপ্রভুর কথা শুনে মহাপ্রভুর পাদপদ্মের প্রতি আসক্ত, হরিদাস ঠাকুর থেকে মহাপ্রভু সম্বন্ধে শুনে, আর বারবার ঘর ত্যাগ করছে, কিন্তু বাবা দেখছে পালাচ্ছে, একে এক সুন্দরী স্ত্রী বিয়ে করে দিই, সুন্দরী মেয়ে অপ্সরার মতো সুন্দরী কন্যা বিয়ে হয়ে গেল, তাও মনকে বাঁধতে পারে না। মা একদিন বলছে রঘুনাথের মা, বাবা তার রঘুনাথের বাবাকে, যে ছেলে বারবার পালাচ্ছে, গৌরাঙ্গের কাছে, তুমি ওকে রজু দিয়ে বেঁধে রাখো না, দৌড়ি দিয়ে বেঁধে রাখো কোমরে। তার বাবা তখন বুঝতে পেরেছে, আরে স্ত্রী অপ্সরা সম, আর ঐশ্বর্য যার ইন্দ্র সম, বাঁধিতে না রে, রজু তাকে বাঁধবে, প্রারব্ধ খণ্ডাইতে না রে, প্রারব্ধ কর্ম কেউ খণ্ডাতে পারে না, আমাদের প্রারব্ধ অপ্রারব্ধ সব কর্ম আমরা ভোগ করছি, পাপ কোট বীজ এই যে সব আমরা শাস্তি পাচ্ছি, এখন পূর্বের যা কিছু ঘটনা এখন আমরা করেছি খারাপ, আমার ছেলে হত্যা হয়ে গেল, বাড়িতে আগুন লেগে গেল, এগুলো পূর্বের সমস্ত কর্ম প্রারব্ধ, এখন আমি প্রাপ্ত হচ্ছি ভোগ করছি, কেন গত জীবনে আমি কাউকে হত্যা করেছি, কারো ছেলে কারো বাড়ি আগুন লাগিয়েছে, ভক্ত যে সে বুঝে পেলে আজ আমি আর কারো বাড়িতে আগুন লাগাবো না, আমি কারো ছেলেকে হত্যা করব না, প্রতিশোধ নিব না, এটা অসুর হয়ে গেল, প্রতিশোধ মানে আসুরিক, আর প্রতিশোধ মানে কর্ম আবার চলতে থাকবে, আপনি আজ ছেলে হত্যা হয়ে গেল, আপনি যদি আবার তার ছেলেকে হত্যা করেন আবার সে এসে আপনার আরেক ছেলেকে হত্যা করবে, তাহলে এই তো কর্ম তো চলতেই থাকবে, বন্ধ হবে কখন? তাই মনুষ্য জন্ম বন্ধ করার জন্য, কখন না, যখন শুদ্ধ কৃষ্ণ ভক্তি গ্রহণ করবে। তাই পিতৃমাতৃ শ্রাদ্ধ অনুষ্ঠান ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য, যদি আমরা প্রসাদ খাই, প্রসাদ বিতরণ করি, হরিনাম করি, ভগবানের সন্তুষ্টি বিধান করি, তখন ওইসব আত্মারা কল্যাণ হবে। অনেক পিতৃপুরুষেরা বন্দী হয়ে আছে, তারা উদ্ধার পাবে যখন বাড়িতে শ্রদ্ধায় ভগবানের উদ্দেশ্যে নিবেদন হবে সবকিছু। শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধায় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত বস্তু, তাকে বলে শ্রাদ্ধ। তো ভগবানকে মৎস্য মাংস নিবেদন করা যায় না, প্রেতকে মৎস্য মাংস দেওয়া যায়। আজকাল ব্রাহ্মণরা শ্রাদ্ধে, পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধ হলো প্রথম, সেখানে আতপ চাল, তিল, কলা মেখে কাঁচা তিল, বাবা খেয়েছিল কাঁচা তিল, খেয়েছিল কাঁচা তিল, খেয়েছিল আতপ চাল কাঁচা খেয়েছিল, তাহলে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্রাহ্মণরা কাঁচা তিল আর কাঁচা আতপ চাল কলা মাখিয়ে দিচ্ছে, কাকে? প্রেতকে দিচ্ছে। তাহলে আমরা বাবা মার পুত্র পুত নামক নরক থেকে উদ্ধার করবো পিতা মাতাকে, আর পিতার আত্মকল্যাণের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান পিণ্ডদান হবে, সেখানে আমি প্রেত জুনি বানানোর জন্য পিতা মাতাকে তৈরি করছি। তো এই জন্য সাবধান, যেন বাবা মা যে পুত্র উৎপন্ন করছে সে যেন ভক্ত হলে এটা বুঝতে পারবে, ভক্ত না হলে ওই প্রেত বানাবে, ব্রাহ্মণরা স্মার্ত, ব্রাহ্মণরা জানে না। সেজন্য আচার্য গোস্বামীগণ, ষড় গোস্বামীরা, গোপাল ভট্ট গোস্বামী, তাদের মধ্যে তিনি এই সিদ্ধান্ত দিলেন, শিক্ষা দিলেন যে কিভাবে ভগবানের পিতৃবিধানের জন্য সবকিছু করতে হবে। আপনারা দেখবেন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, যখন কেউ মারা যায় তখন কারো 10 দিন, 11 দিন, 13 দিন, 14, 15, এরকম সব কারো কারো তাদের বংশের নিয়ম অনুসারে করতে থাকে, কিন্তু মাথা নেড়া করতে বলে, 10 দিন বলে তোমরা, তোমাদের 10 দিন ব্রাহ্মণ বলে দিল, তোমরা 10 দিনের দিনে খৌরি কার্য করবে, মাথা নেড়া, তারপরে শিক্ষা রেখে দিল, শিক্ষা রাখে না, তার মানে কি শিক্ষা কারে রাখবে, বৈষ্ণব, তার গলায় মালা পরে দিল, চন্দন ফোঁটা দিয়ে তিলক পরে দিল দ্বাদশ সঙ্গে, কিন্তু ব্রাহ্মণের গলায় মালা নেই, কপালে তিলক নেই, আর বললো 10 দিন 12 দিন তোমরা কোনো মাছ মাংস খাবে না, কেন না, অশৌচ পালন করো, অশৌচ কি, অশৌচ না, মাছ মাংস খাওয়াটা সূচি নয়, তার মাছ মাংস ত্যাগ করতে হবে, পালন করো, অসুচি পালন করো, তার মানে তোমরা যে অসুচ আছো, মানে মাছ মাংস খাচ্ছ, এটা অসুচ মানে সূচি নও, তাই মাছ মাংস ত্যাগ করার মাধ্যমে পালন করো, তোমরা সূচি হও, তার মানে 10 দিন পরে পর্যন্ত ইন্দ্রিয় সংযম করো, কেন 11 দিনে কারো 11 দিনে শ্রাদ্ধ হবে, শালগ্রামের পূজা হবে, আর সেখানে পূজা হলে পঞ্চপদের পূজা, তুমি তো মাছ মাংস খাও পবিত্র ন, পূজা করতে পারবে না, কিন্তু ব্রাহ্মণ নিজে মাছ মাংস খায় কি করে পূজা করবে, সে তো পূজা করার অধিকারী নয়, যজমানকে এইগুলি শিখাচ্ছে আর নিজে করে না, সেজন্য সাবধান, কি জন্য করে কেউ জানে না, ব্রাহ্মণদের জিজ্ঞাসা করুন, তাহলে ওনাকে তিলক পরাচ্ছেন কেন, না অশুদ্ধ হবে, তিলক না পড়লে পিতৃপুরুষ জল গ্রহণ করবে না, গলায় মালা না থাকলে জল গ্রহণ করবে না। পদ্মপুরাণে বলা হয় যে জল দান করবেন গলায় যদি মালা না থাকে তুলসী, তাহলে সেই জলটা মদিরা সমম, মদিরা বোতল শত তীর্থ দিয়ে ধৌত করলেও পবিত্র হয় না। অনেকে দেখি বাড়িতে মদের বোতলে সর্ষের তেল রেখে বাড়িতে রান্না করছে, হ্যাঁ গঙ্গা জল রাখে, ওটাও বলছে ভাগবতের শ্লোক আছে, শত তীর্থের জল যদি শৌচ করা হয় মদের বোতল শুদ্ধ হয় না, তেমনি অত অপবিত্র। আর পেচ্ছাপ সদৃশ যদি হয়ে যায়, গলায় মালা না থাকে, তাহলে পিতামাতা পিতৃপুরুষের শ্রাদ্ধ করছেন, গলায় মালা নেই, তখন ব্রাহ্মণ পরিয়ে দিল মালাটা, বিয়েতে মালা পরিয়ে দেয়, ইন্দ্র সুখ করব না না আজকে মালা পরছি, কেন মালা পরছেন, ইন্দ্র সুখ করার জন্য, তারপরে মালা খুলে ফেলছেন। সব সময় মালা পরা উচিত, তুলসীর আশ্রয় থাকা উচিত, তাহলে ভগবানের কৃপা হবে, তাহলে আপনার পিতৃপুরুষকে উদ্ধার করতে পারবেন। তাহলে এই বংশের সন্তান বলে বলার নাম বলার কি লাভ, আমি অমুক বংশের, তাহলে তোমার পিতামাতা অপ্রকট হয়েছে, তারা পিতৃপুরুষ লোকে বন্দী হয়ে পড়ে আছে, তারা অনুসন্ধান করছে কবে আমার বংশে বৈষ্ণব হবে একজন, আর সে প্রসাদ নিবেদন করবে যেদিন আমি পাব ভগবানের প্রসাদ, আর সেই দিন আমার আবার দুর্লভ ভক্ত ঘরে জন্ম হয়ে আমি কৃষ্ণ ভজন করব আর ভগবানের কাছে ফিরে যাব। তো এই পিতৃপুরুষরা বসে আছে, তাই আমি শুকলাল বিপ্লবকে ধন্যবাদ জানাবো যে আজকে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য বৈষ্ণব সেবা আয়োজন করে, তার পিতৃপুরুষ যে বন্দী দশা কে মুক্ত করার জন্য, শুধু একটা পিতা নয়, শত শত পিতা মাতা বন্দী হয়ে আছে। আমরা আজকে হয়তো মানুষ পিতা পেয়েছিলাম, পূর্বে হয়তো পিঁপড়া পিতা ছিল, কুকুর পিতা ছিল, গাছ ছিল পিতা, আমরা জানি না। তো সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, শুদ্ধ ভক্তি করলে শাস্ত্রে বলে শত শত আগে পিছে সব পিতা মাতাকে উদ্ধার করে নেবে। কেউ নিম্নগামী হয়েছে, কেউ বন্দী হয়ে আছে উচ্চ লোকে, তাদেরও উদ্ধার করে দিতে পারে একজন শুদ্ধ ভক্ত। এত শক্তি কেন, ভগবানের ভক্তের অত শক্তিমান। প্রহ্লাদ মহারাজ অসুরকুলে জন্ম হয়েছিলেন, কিন্তু ভগবান বললেন যে তোমার একুশ পুরুষ সব মুক্ত হয়ে গেল। তাহলে দেখুন, তো যেন ভক্তরা পিতৃপুরুষের শ্রাদ্ধতে তারা ভগবত ভক্তি অনুশীলন করবে। ভক্তি মানে কৃষ্ণ সেবা, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবাকে ভক্তি বলা হয়। তো সেজন্য আজকে এখানে সব অঙ্গ আমরা ব্যবহার করছি, হাত তালি দিচ্ছি, জিহ্বা দিয়ে হরিনাম করছি, চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করছি, ভক্ত দর্শন করছি, পা দিয়ে নাচ হবে একটু পরে, জিহ্বা দিয়ে প্রসাদ সেবা হবে ভোগ লাগানোর পরে, কান দিয়ে কৃষ্ণ কথা শুনছি। তো এইরকম প্রত্যেকটা ইন্দ্রিয় ভক্ত সঙ্গ হলে এটি লাভ হয়, ভক্ত সঙ্গ হলে এটি লাভ। তো সেজন্য আমার অনুরোধ যে একটু পরে ভোগ লাগবে নাকি, রেডি, ভোগ লাগবে, তারপরে প্রসাদ হবে, মহাপ্রসাদ সেবা হবে। তো সেজন্য আমি অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন প্রত্যেকেই প্রতিদিন, এই কলিযুগের যুগধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ কীর্তন করে পবিত্র হওয়ার জন্য। হ্যাঁ, এটা করবেন, শত বাধা গঞ্জনা লাঞ্ছনা থাকবেই, কলিযুগের একমাত্র মুখ্য জিনিস হচ্ছে এই হরিনাম, তো এটাকে গ্রহণ করুন, তাহলে জীবনে আনন্দ লাভ করতে পারবেন। সেজন্য গীতা ভাগবত নিবেন, জপমালা নিয়ে জপ করবেন। আমাদের ইস্কনের নামহট সংঘ, ছাত্র সমাজ, ভক্তিবৃক্ষ, যেখানে যেরকম গ্রুপ আছে সেই সব গ্রুপের সঙ্গে মিলিত হউন, যেখানে আপনার সহজ আছে, এখানে নামহট আছে তাদের সাথে মিশুন, এখানে ছাত্র আছে তাদের সঙ্গে মিশুন, যেখানে ভক্তিবৃক্ষ আছে তাদের সাথে মিশুন, সব ইস্কন ভক্ত একই মনোভাব থাকতে হবে, আলাদা কিছু না, সবটাই নামহট্ট। জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ উনি গুদ্রম কল্পটাতে লিখছেন, নামহট্ট হচ্ছে বৃহৎ প্রচার, তার মধ্যে সবকিছু আছে, গীতা কোর্স আছে, না ভক্তিবৃক্ষ আছে, ছাত্র সমাজ আছে, নামহট্টের মধ্যে সব আছে। তো ছাত্র সমাজটাও নামহট্ট, গীতা কোর্সটাও নামহট্ট, ভক্তিবৃক্ষটাও নামহট্ট, আর নামহট্ট আছেই নামহট্ট। সেটার জন্য কেউ মনে করা উচিত না এটা আলাদা ওটা আলাদা, না সবগুলি নাম হট। এটা আসলে জয়প্রদা স্বামী গুরু মহারাজ গুদ্রম কল্পাটবিতে লিখছেন, কিন্তু আমরা কিছু কিছু মূর্খ ভক্ত অজ্ঞ ভক্ত বুঝতে পারি না, পার্সেলিটিজ করে দেয় ওটা গীতা এটা ছাত্র, না এটা দেহাত্ম বুদ্ধিতে নেবেন না, এভাবে তাহলে অপরাধ হয়ে যাবে। সেজন্য যেখানে সুযোগ আছে কৃষ্ণ ভক্তি করার, ও আমি ছাত্র ওইখানে ছাত্র আছে মিশবো, আমার ছেলে ছাত্র তোমরা করো ছাত্র গীতা ভাগবত শ্লোক শিখো, যেরকম সুযোগ আছে যে যেখান থেকে শক্তি পাবে সেখানে সঙ্গ লাভ করে কৃষ্ণ কেন্দ্র করে ভক্তি জীবন যাপন করুন, তাহলে আনন্দ লাভ করতে পারবেন। সেই জন্য গীতা ভাগবতের আশ্রয়ে হরিনামের আশ্রয়ে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। সর্বকর্ম কোনো কর্ম ত্যাগ করতে হবে না আপনাদের, সব কর্ম কৃষ্ণের প্রীতির জন্য করবেন। গীতায় কৃষ্ণ বলছেন সর্বকর্মাণি অপি সদা কুরবান মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদ মবাপনতি শাশ্বতং পদম অব্যয়ম। তুমি আমার কাছে ফিরে আসবে, রান্না করছো কৃষ্ণের জন্য করো, কথা বলছো কৃষ্ণ কথা বলো, কিছু শুনছো কৃষ্ণ কথা শুনো, চাষ করছো কৃষ্ণের জন্য চাষ করো, এই জন্য সর্বকর্ম, পুত্র উৎপন্ন করছো কৃষ্ণের জন্য কৃষ্ণ পুত্র উৎপন্ন করো, এটাও কর্ম, গৃহস্থের জন্য পুত্র উৎপন্ন, সন্ন্যাসী ব্রহ্মচারীদের জন্য নয়। সেজন্য গৃহস্থ আশ্রম সেখানে আশ্রম পরিণত করতে হবে কৃষ্ণকে কেন্দ্র করে। এভাবে সর্বকর্ম, ঘুমানো একটা কর্ম কৃষ্ণের জন্য ঘুমান, খাওয়া একটা কর্ম কৃষ্ণের জন্য প্রসাদ খান, ভোরে উঠুন এটাও কর্ম, স্নান করা এটা কর্ম, কাপড় পরিষ্কার করা পরিষ্কার বস্ত্র পরা, এই যে সব কর্ম দেহে দ্বারা যত রকম কর্ম সেজন্য সর্বকর্মাণি অপি সদা, এই জন্য চব্বিশ ঘন্টা কর্ম বলে কৃষ্ণ, বলেন চব্বিশ ঘন্টা কর্ম করতে। কেউ বলে আমরা তো খাবো না, খাওয়াটা কৃষ্ণের জন্য করলে ওটাও কর্ম কৃষ্ণ সেবার জন্য, এই জন্য চব্বিশ ঘন্টা কর্ম ভগবান করতে বললেন। কিন্তু আমাদের অনেক লোক বুঝতে পারে না, ভক্তরা যখন জপ করে বা হরিনাম প্রচার করে বলে এরা কাজ করতে পারে না এইসব করছে। আমি একবার মদনপুর স্টেশন দিয়ে নেমে রেল লাইন দিয়ে হাঁটছি সন্ধ্যাবেলা, একটা গাছের গুড়ায় কিছু লোক চক্র হয়ে বসে তাস পিটছে, বুঝলে সাধু কোথায় যাচ্ছ, কাজকর্ম নেই, হ্যাঁ ঘুরে বেড়াচ্ছ, না কাজ করে সাধু হয়ে গেছিস এরকম বলছে। তখন আমি দাঁড়িয়ে গেলাম, তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কি করেন, বলে আমি হেডমাস্টার। ও আপনি হেডমাস্টার, হেডমাস্টার হয়ে কি করছেন, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম আপনি হেডমাস্টার হয়ে কি করছেন, হেডমাস্টারের কাজ তো স্কুলে, এখানে কেন? আপনি জানেন গীতা জানেন সর্বকর্মাণি অপি সদা, চব্বিশ ঘন্টা কর্ম করতে হবে। আপনি তো পড়াবেন না চব্বিশ ঘন্টা স্কুলে, আপনি এখন তাস পিটাচ্ছেন মহাশয়, আপনি হেডমাস্টার হওয়ার যোগ্য নয়, এই ধরনের কথা বলার আপনার যোগ্যতা নেই। তখন চুপ হয়ে গেছে, বলছে না 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 আমার ভুল হয়ে গেছে, বলছে ভুল হয়ে গেছে, আপনি সবসময় চব্বিশ ঘন্টা স্কুলে বসে থাকবেন, যেহেতু আমাকে বলছেন কাজ না করে ঘুরে বেড়াচ্ছ, আপনি স্কুলে না বসে কেন তাস পিটাচ্ছেন, এটাই আমার প্রশ্ন উত্তর দিন। তখন চুপ হয়ে গেছে। আমি বললাম শাস্ত্রে বলা হয়েছে চব্বিশ ঘন্টা কর্ম করতে, কিন্তু তাস পিটতে বলা হয়নি, এটা জুয়া, এটা খেললে কলির কাজ আপনি করছেন, আপনার আপনি শিক্ষক হয়ে কি শিক্ষা দিবেন আপনার পুত্রকন্যা আপনার ছাত্রদের, যদি আপনার ছাত্ররা দেখবে আচরণ করছেন আপনি, এটা উচ্চ ব্যক্তিরা যা আচরণ করবে কনিষ্ঠরা সেটা শিখবে, আপনার এটা করা উচিত না, আর এরকম ধরনের কথা বলবেন না। আমি বলতাম না সাধুরা কিছু প্রতিবাদ করে কেন আপনার মতো মূর্খদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, তখন চুপ হয়ে গেছে। হরিনাম করুন, সময়ের অতিবাহিত করুন, সর্বক্রম আমরা চাষও করি, আমরা রান্নাও করি, গাড়িও চালাই, কম্পিউটারও চালাই, সব রকম কাজ করি। তখন বললাম সর্বকর্ম আমরা করতে পারি, আপনি পারবেন আমাদের সাথে ভোরে উঠতে পারবেন, স্নান করতে পারবেন শীতকালে, ওইসব কর্ম করতে হবে, রান্না করতে পারবেন, করবেন না, বলে সাধুরা দুর্বল, আমাদের কিচেনে যাবেন যেন রান্না করতে খন্তি দেওয়া হবে উঠাতেই পারবেন না আপনি, নিরামিষ খেলে বল কত সেখানে বুঝতে পারবেন গিয়ে, দেখবেন হয়তো দুর্বল দুর্বল সব ছেলে মেয়েরা রান্না করছে, বড় বড় খন্তি তুলতে পারবেন না, আমাদের কড়াইয়ের কিচেনে গিয়ে অনেক লোক দেখ এত বড় কলমটি নাড়াতে পারে না, যখন বড় কড়াইতে সবজি দেওয়া হবে এরকম ধরে এরকম তুলতে হবে। আমি একজনকে বললাম এটা তুলুন, আপনি তো খুব শক্তিশালী বলছেন এটা তুলুন, তুলতে পারলো না। আমি তাহলে ও তুলছে, ও নিরামিষ খায়, আপনি মাছ মাংস খান, কেন তুলতে পারলেন না? বলেন মাছ মাংস খেলে শক্তি থাকবে না, তাহলে শক্তি কোথা থেকে গেল? মূর্খরা বলবে এটা। ভক্তিবিনু ঠাকুর বলছেন ব্রিটিশের কুপরামর্শ, পাশ্চাত্য ডাক্তারদের কুপরামর্শ যে মৎস্য মাংস ভোজন না করলে নর শরীরে শক্তি থাকবে না, এটা খারাপ, এটা বিগত বীর্য জন্ম হবে। তাই জন্য আজকাল জগতের লোকেরা কেন সন্ত্রাসবাদী হচ্ছে তার কারণ এইগুলি, ইন্দ্রিয় সুখে আসক্ত হচ্ছে কেন, এই সমস্ত খারাপ জিনিস করছে। তো সেজন্য আমার অনুরোধ আপনারা সঠিকভাবে ভগবত ভক্তি করতে চেষ্টা করুন, সেজন্য কায় মন বাক্যে চেষ্টা করুন, গৃহস্থ আশ্রম গঠন করুন, পুত্রা সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, নিজে ভক্ত হন, আচরণ করে, তাহলে দেখবেন পরিবার সমাজ সব শান্তিতে আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো অসংখ্য ধন্যবাদ শুক্লাল এবং বিপ্লবকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে আলোচ্য বিষয়ের মধ্যে? রেডি, ভোগ লাগবে।
হরে কৃষ্ণ।